গুরুত্বপূর্ণ মলফুজ শেখ হাদিস আরবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামত বরকতুল আলিয়া 25 জানুয়ারি 2016 কাসিমুল উলুম মাদ্রাসা হবিগঞ্জ বাহুবল এর মোহতামিম সাহেবের বাড়ি।
তোমরা যা কামাই করতেছো সেটা তোমাদের, ওরা যা কামাই করছে সেটা তাদের, যার যার কামাই তার তার, এটার অর্থ কি? ঠিক আছে, এই কথা বুঝেন না যে মুসলমানদেরকে লা মা কাসাবাত আলাইহা মাকতাবাত লাকুম মা কাসাবতু, হ্যাঁ তোমরা যা কামাই করলে তোমাদের, ওরা যা কামাই করলো তাদের, এটার অর্থ কি? সেখানে যা এখানে ঠিক একই অর্থ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ কাফের মুশরিকরা, আমরা আমরা তো ইবাদত করি আল্লাহর, আরশে আজমের মালিকের, চাঁদ সূর্যের মালিকের, আর তোমরা ইবাদত করো লাত উজ্জা মানাতের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই লাম এখানে লিল ইনতিফা, লাম লিল ইনতিফা, কুরআন শরীফে আছে যে আসমান জমিনের মধ্যে মা আছে সবকিছু তোমাদের জন্য, হাদিস শরীফে আছে ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া সৃষ্টি করা হয়েছে লাকুম তোমাদের জন্য। এলাম ওলামারা বুঝেন এটা ইনতিফার জন্য, অর্থাৎ এই এই সবকিছু এটার ফলাফল তোমাদের, কি কথা বুঝেন না, এটার ফল তোমরা ভোগ করবা। তো এখানে এটার অর্থ কি হলো, এক চোর চুরি করে, এক ছেলে চুরি করে, আরেক ছেলে কোনো অন্যায়ের ধারে কাছে নেই, এক ছেলে বেয়াদিবি করে, আরেক ছেলে বাবা মার পুরা ভক্ত, পরে বাপ বাপ বলে দিলেন যে তুই যা করতেছিস তোর 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 কর্মফল তোর, আর ওর কর্মফল ওর, এটার অর্থ কি স্বাধীনতা দেওয়া? হ্যাঁ, এর অর্থ কি স্বাধীনতা? এখানে যারা এই অর্থ করে তারা ভুল করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে মুশরিকরা, হে কাফেররা, যে তোমাদের দীন তোমাদের জন্য, তোমাদের দীনের ফল কি, এটা ফলাফল যা তোমরা ভোগ করবা, আমার যে দীন আল্লাহ দিছেন এটার ফল আমি ভোগ করবো, আমরা ভোগ করবো, যে অর্থ তো ক্লিয়ার। কিন্তু এটার থেকে লোকেরা যে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করে এটা ভুল, ইসলামে কোন ধর্ম নিরপেক্ষতার কোনো কিছু নাই, ইসলাম তো ধর্ম, ইসলাম তো ইসলাম, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নিকট দিন হচ্ছে শুধুই ইসলাম, ইন্নাদ্দিন ইন্দাল্লাহ আল ইসলাম। এ আয়াতে পাক এটা হসরের জন্য, ইন্নাদ্দিন আদ্দিন মুরাব্বিল্লাহ আল ইসলাম খবর মুরাব্বিল্লাহ, এর অর্থ হয় যে লা দীন ইন্দাল্লাহ ইল্লাল ইসলাম, আল্লাহ পাকের নিকট দিন বলতে ধর্ম বলতে ইসলাম ব্যতীত আর কোন ধর্ম নাই। বাকি হলো যার যার ধর্ম শেষে পালন করবে, মুসলিম রাষ্ট্রের এটা বিধান, ওটা বুঝুন নেই মুসলিম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অমুসলিমরা যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, যে মুসলমানরা যে জান মালের নিরাপত্তা বিষয়ক যত সুযোগ সুবিধা ভোগ করবে সবটা অমুসলিমদের জন্য সমান। হ্যাঁ, যে ইন্নামা বাজালু আমওয়ালাহুম লিতাকুনা আমওয়ালুহুম কামওয়ালিনা ওয়া দিমাউহুম কাদিমাইনা, তিরমিজি শরীফের হাদিস, এটা কথা বুঝেন না। আসলে ইসলাম ইসলাম ধর্মের বিধানগুলো সম্পর্কে মানুষদের সম্মুখ জ্ঞান না থাকার কারণে মানুষ ভুলের মধ্যে আছে। প্রকৃতপক্ষে একটা মুসলিম রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতা নামক আমাদের সরকার বা বিশ্বের যে সকল দেশ, যে যাতে সব ধর্মের লোকেরা পারস্পরিক সহাবস্থান করে, কেউ কারো উপর জুলুম না করে, এই চিন্তার উপর ভিত্তি করে তারা ধর্ম নিরপেক্ষতার একটা ধারা বা বিধান কায়েম করছে। কিন্তু ইসলামের যে বিধান এর মধ্যে এই জিনিসটার দরকার পড়ে না, এজন্য ইসলাম নিজেই এটার দায়িত্ব গ্রহণ করে, এই কথা বুঝেন না, ইসলাম নিজেই এটার কমপ্লিট দায়িত্ব গ্রহণ করে। মুসলিম রাষ্ট্রে কোন অমুসলিমের উপর জুলুম করার কারো বাপের অধিকার নেই। এক ঘটনা শুনে আপনাকে, যে এখানে তো ওলামায়ে কেরাম আছেন না, যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, এই একটা ঘটনা থেকে বুঝতে পারবেন যে একজন অমুসলিমেরও ইসলাম মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিমের অধিকার কতটা সুসংরক্ষিত। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল এক মুসলমান আর এক ইহুদি। তো ওই ইহুদি বলছিল মানে একটা সম্পত্তির দাবি, ইহুদি বলে এটা আমার, মুসলমান বলে এটা আমার। তো ইহুদি বলল যে আমি এটা তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফয়সালা করেন আমি মানব, উনি যা রায় দেন আমি একদম বিনা বাক্যে এটা শিরোধার্য। গেছে দনুজন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনলেন, শোনার পর ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এখন মুসলমানের মাথা গরম, ইয়াল্লাহ আমি আসলাম আমার নবীর কাছে, তো স্বার্থটা আমার রক্ষা করবেন তিনি, এটা ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, কিরম হলো? আমার তো এটা ধারণা ছিল না। উনি মনে মনে, এই মুসলমান মনে মনে ভাবছে যে রসুল সাল্লাম দয়াবান মানুষ, দিয়েছেন ওইদিকে যাক, এক কাজ করি, যে গরম লোকটা আছে না, সিংহ পুরুষ উমর, তার কাছে যে তাহলে মজাটা বুঝবে। তো ইহুদি পরে বললো কি যে মুসলমান, ইহুদি না মুসলমানটা বললো যে চলো এক কাজ করো, বিচারটা আর একটু, বিষয়টা আর একটু দেখা যাক, উমর, উমরের কাছে যাই। ইহুদি বেচারা মুসলমানদের সঙ্গে থাকতে থাকতে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্ক তার সম্যক জ্ঞান হয়ে গেছে, এখানে বেইনসাফি অসম্ভব। আর উমরকে, হযরত উমরকে মানুষ যত বড় দুর্ধর্ষ মনে করুক না কেন, ইনসাফ থেকে এক বিন্দু টলবেন না তিনি, এটার ব্যাপারে ইহুদিরও পাক্কা ধারণা হয়ে গেছে, বিশ্বাস একদম বদ্ধমূল হয়ে গেছে। তো সেই ইহুদি বলল যে আমি প্রস্তুত, চলো সেখানে যাই। সে এটা বলতে পারতো, তুমি যাকে নবী হিসাবে মানো তারপরে আবার আরেকজনের কাছে যাওয়ার দরকার কি, বলতে পারতো না, কিন্তু কোনো কথা নেই, বলে চলো যাই। ওখানে গেছে, গিয়া তো মুসলমান নিজের ঘটনা শুনেছি, সম্পত্তিটা আমার আর এ দাবি করে ওর, এই হলো অবস্থা, আপনার কাছে আসছে আপনি বিষয়টা দেখেন। তো ইসলামের বিধান হচ্ছে, বিশ্বের যে কোনো আদালতের বিধান সেটা ইসলামেরও সমুন্নত বিধান, যে এক পক্ষের কথা শুনে কোনো বিচার হয় না, বাদী বিবাদী উভয়েরটা শুনতে হয়। তো বাদীরটা শুনলেন, বিবাদীর বক্তব্য শুনতে হবে না? হ্যাঁ ভাই, মুসলমানের বক্তব্য তো শুনলাম, ইহুদি ভাই তোমারটা শোনো, আমি আমি আমার সম্পত্তি, আমি ডকুমেন্টস পেশ করছি, উনি ডকুমেন্টস পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। হ্যাঁ, তারপর তিনি আমার পক্ষে রায় দিয়েছেন। আচ্ছা, তোমার বললেন যে তো ও কি যা বললো ঠিক আছে কিনা? বললো জি ঠিক আছে, দাঁড়াও এখানে। হযরত তোমার ঘরে গেলেন, তলোয়ার নিয়ে এসে এক এক কুবে গর্দান উড়াইয়ে দিয়েছেন মুসলমানটার, এবং তিনি বললেন আল্লাহর, আল্লাহর রসুলের ফয়সালার পরে এর পরেও যার ফয়সালার দরকার থাকে তার ফয়সালাই, শুনতেছেন ভাইরা? এরপরে যে হযরত উমর এটা করলেন, এটা কিভাবে করলেন? হযরত উমর কি বিচারক? হযরত উমরও বিচারক, রসুল সাল্লাল্লাহু আলাইহি এই রাষ্ট্রের পরিচয়, যাদের যাদের উপরে ভার ছিল, দায়িত্ব বন্টিত ছিল, তাদের মধ্যে হযরত আবু বকর ছিলেন, হযরত উমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন হযরত উমর এই ঘটনা ঘটাইলেন, জিবরীল আমিন এসে হাজির, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরীল হাজির, এবং তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাররাকা উমর বাইনাল হাক্কি ওয়াল বাতিল, উমর সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সুনির্ণীত করে দিছেন। কথা বুঝেন নাই? এখানে বিষয়টা কত বিস্ময়কর, এ হলো ইসলামের বিধান। কিন্তু ওই মুসলমানটা ছিল নামধারী মুসলমান, মুসলমানটা ছিল নামধারী মুসলমান, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে হুজুর যে বললেন মুনাফিক, তাই না? কথা তো বাস্তব, কিন্তু মদিনা শরীফে মুনাফেক আর মুসলমান নামে কোন এরকম লোকদেরকে দেখায় কোন পরিচয় আদৌ ছিল না, সব সমান, মানে সব রসুল সাল্লাল্লাহু আলাইহি জানতেন, কিন্তু কাউকে বুঝতে দিতেন না, কাউকে বলতেন না, আসতেছে নামাজ পড়তেছে, জাকাত দিতেছে, জেহাদে একসঙ্গে যাইতেছে, গনিমতের মাল বন্টন হচ্ছে, এরাও পেতেছে, ওই যে যারা ওই এই মুসলমান সেই মুসলমান সবাই পেতেছে। ওর ভিতরে মুনাফিক যে রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে চিনেন, কিন্তু চিনা সত্ত্বেও তিনি কিছু বলতেন না, এতটা আশ্চর্যকর বিধান ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হলো বিষয় আর কি, মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথাটাকে, এই আয়াতটাকে এই ধর্মনিরপেক্ষতার পক্ষে দলিল হিসাবে পেশ করা ঠিক হবে না, কারণ কারণ এটা কোরআনে পাকের আয়াতের বিকৃতি হবে, মর্মের বিকৃতি হবে। ওটা তো ইসলামের আলাদা একটা বিধান আছে, ওটাকে প্রমাণ করার জন্য এই আয়াতের ব্যবহার ঠিক না আসলে। আমি কি আপনাকে কথাটা বুঝিয়ে বলতে পারলাম?
আলহামদুলিল্লাহ, আমিও বুঝতে পারছি আপনার এই উত্তর দ্বারা আমি তৃপ্তি পেয়েছি,
আলহামদুলিল্লাহ।
আরেকটা ওই আমি মানে বুঝার লাগে আর
কি, ভয় আমার পরীক্ষা করে দেখা যাচ্ছে যাই কোথায়। মরার পরে ওখানে তো আমরা কে কোথায় আছি সব খোঁজ খবর হয়ে যাবে।
আমরা যারা সাধারণ মুমিন মুসলমান এদের যে সম্মান তো এক না, তাহলে সবার রূপ এক জায়গায় থাকবো।
যাদের ব্যাপক পড়াশোনা নাই তারা উত্তর দিতে পারে না, একটা অস্পষ্টতার মধ্যে থাকে, বুঝা বুঝেন নেই। এই মানব দুনিয়ার থেকে বিদায়ের পর রুহের কি হাল অবস্থা হয় হাদিস শরীফের ব্যাপক আলোচনা আছে বিক্ষিপ্ত ভাবে, এই সবগুলোর উপর ধারণা থাকার কারণে এই সকল সমস্যা হয়, কথা বুঝেন নেই। মানুষ দুনিয়ার থেকে বিদায়ের পর কাফের তো কাফের, তার কথা তো জিজ্ঞেস করে লাভ নেই। মোমেনদের যে রুহ এটা এটা দুনিয়ার থেকে যাওয়ার পরে যে জগৎটা, এর নাম হল বর্জক। বর্জক মানে অন্তর্বর্তীকালীন একটা জগৎ, অন্তর্বর্তীকালীন জগতে রু যে থাকে না এর কোন সুনির্দিষ্ট অবস্থান বলা মুশকিল, কি কথা বুঝেন নেই। মৃত্যুর পরে ইল্লিনে নিয়ে যাওয়া হয়, ইল্লিনই সর্বক্ষণ অবস্থান করে এমন কোন কথা নেই, কথা বুঝছেন। এক হাদিস কি ভাই ওই যে ইল্লিনে নিয়ে যাওয়া হয় এরপরে আবার সে কবরে ফিরে নিয়ে আসা হয়, সওয়াল জবাব হয়, এরপরে বিভিন্ন অবস্থা হয় রুহের। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বর্ণনা দিচ্ছেন তাতে বোঝা যায় যে বর্জকী জগৎটা একটা ভিন্ন জগৎ, এর বৈশিষ্ট্য ভিন্ন রকম। আপনি এখন এখানে আছেন কিন্তু হঠাৎ দেখা গেল যে কথা বলছেন আমেরিকা থেকে শোনা যাচ্ছে, এটা কি মায়ের পেট থেকে বোঝা যেত, কথা বুঝেন নি। তো অনুরূপ ভাবে আপনি এখানে বসে আছেন কথা বলছেন, দেখা গেল ভিডিও কল সে আফ্রিকা থেকে ও দেখতেছে আপনাকে, এরকম হচ্ছে না? তো বর্জকী জগৎটা এমন একটা ব্যাপার হাদিস শরীফের আলোকে যতটুকু বোঝা যায় এটাকে কমপ্লিটলি এখান থেকে অনুধাবন করা কঠিন। তবে আমরা হাদিস শরীফে যেটা পাই সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে কখনো রুহের শক্তিটা এত বেশি যে একজনের কবরস্থানে গিয়ে সালাম করলো সে মৃত ব্যক্তি শুনতে পায়, মানে পরকাল জীবনের শক্তিটা আল্লাহ পাক এতটা বৃদ্ধি করেন তার যে সে শুনতে পায়, সালামের উত্তর দেয়। আবার হাদিস শরীফে এটাও আছে যে মানুষ ওই যারা দুনিয়ার থেকে চলে গেল আপন জনদের সঙ্গে উঠে বসে নিজের আপোষে বসে এক জায়গায় বসে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে ইত্যাদি। আবার এটাও আছে যে কখনো রুহ সে আরশের নিচে এক ধরনের কিন্দিল প্রদীপ মালা জ্বলতে থাকে, এই প্রদীপ মালার মধ্যে গিয়ে ওখানে অবস্থান নেয়, আল্লাহ পাক তাকে এরকম সুযোগ সুবিধা দেন ওইখানে থাকে, ওখান থেকে দেখতে থাকে যে উই যে আমার জান্নাত, কারণ জান্নাত তো আরশের নিচে, তো জান্নাত দেখতে থাকে। পরে মাঝে মাঝে গিয়া তাসরাও মিনাল জান্নাতে হাইসু শাহ, যে জান্নাতের মধ্যে যেখানে যেখানে ইচ্ছে ঘুরে ঘুরে বেড়ায় আবার সেখান থেকে ফিরে আসে। এজন্য আমাদের আসল কাজ হল এই দুনিয়ার ইমান এবং আমল নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু পরকাল জীবনে কি হবে কি হচ্ছে এটা তো ডিটেলস এখান থেকে বলা মুশকিল হবে, কথা বুঝুন নেই। একদম সুনির্দিষ্ট এক জায়গায় থাকে রু, এই কথা সহি না,
নির্দিষ্ট করা আছে 10 জায়গায় আমি বলতে একদম আলিমের কাছ থেকে শুনছি মুসলমানদের থাকবে 7 জায়গায়, 1 নম্বর হইল বেস্তের ভিতরে, 2 নম্বর হইল বেস্তের গেইটে।
জানেন তো আমরা জিজ্ঞেস করলেন কেন, বাতিল বলে জানার দরকার কি, যে হক সে আলিয়াতে পড়লো হক কাউমিতে পড়লো হক, যে গুমরা সে আলিয়াতে পড়লো গুমরা কাউমিতে পড়লো গুমরা, আলিয়া মাদ্রাসার ব্যাপারে এরকম ফতোয়া কে দিছে যারা সব গুমরা মানুষ? আলিয়া মাদ্রাসা হকারী আলিম ওলামা নাই, মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ আলী ঢাকাতে ঢাকার বিখ্যাত বড় আলেম ছিলেন, তিনি কি কোন কাউমি মাদ্রাসার আলেম ছিলেন নাকি? তিনি তো অনেক বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, তার লেখা কিতাব তো দারুল দেওবন্দে পড়ায়, এরকম কথা বলা তো ঠিক না। কওমি মাদ্রাসা এতো আমাদের হকানিগুলো আমাদের দ্বারা কমপ্লিটলি নিয়ন্ত্রিত। আলী মাদ্রাসাগুলো সরকারি হওয়ার কারণে সেখানে এরকম কোন বুজুর্গানের দ্বারা সেখানে এরকম কঠোর নিয়ন্ত্রণ নাই, এটা ওখানকার ওলামারাই বলেন, তাই না? কিন্তু তাই বলে এই কথা তো বলা যাবে না যে ওখানে একদমই গোমরা গোমরাই গোমরা, এই কথা বলা ঠিক না। এরকম কথা আমাদের ওলামাদের কথা না। তা আপনি যখন জানেনই তো আপনার জিজ্ঞেস করার দরকার ছিল না। প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করবেন, খামোখা খালি বলার প্রশ্ন করার জন্য প্রশ্ন করবেন না। কথা বুঝেন না? আর এই রুমেরটা এমন কোন এটা কোন মশলা যেটা আপনি জিজ্ঞেস করতে আসছেন, এই মশলা যদি আপনি না মানেন বা না জানেন কেয়ামতের দিন কোন সমস্যা হবে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন রু কোন কোন জায়গায় থাকে জানো তুমি, এটা জিজ্ঞেস করার দরকার কি? জরুরি বিষয়াদি জানা চাই, হ্যাঁ প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা চাই। একবার মক্কা শরীফে হযরতওয়ালার মুখে পান দরজা দেওয়া পান, কাবা শরীফের একদম নিকটে হজরত, নামাজের টাইম হয়েছে, কাতার দাঁড়ায় কাতার হইতেছে, এখন নামাজ শুরু হবে, হজরত এখন মুখের পান কি করবেন? ফের না হলে ফিলে পকেটে রাখলেন না হয় কিছু করলেন, কিন্তু এই যে রস মুসিবত পরিটা ফেলবার জন্য এই পিছনে যাইতে থাকলেন, যাইতে যাইতে একদম পিছনে যাওয়া লাগছে, গিয়ে শেষে কুড়ি টুলি করে নামাজের জামাত তো কোন রকম ধরছেন, খুব কষ্ট পাইছেন যে আরে পান তোর কারণে কাবাতে মসজিদুল হারামের পয়লা কাতার বা আগের কাতার আমার ছুটলো, যা বস তরক করে দিয়েছেন। এই পানের বিরুদ্ধে হজরত আর পান খান নেই, মানে এমনি কখনো হয়তো একাত খিলি খাইছেন কিন্তু ওই যে মুস্তাকিল আদত ছিল ওটা ছেড়ে দিছেন। পায়াত হবে কে? তোমার কি নাম? কফি বানাই নি এখন পর্যন্ত তুমি? কি করো? তোমার দেখলে তো মনে হয় তুমি জান পুরনো হেদায়ত। আমার এক সাথী আমার সঙ্গে লালবাগে দাওরা পড়ছিল, এইরকম যে মানে দাঁড়িয়ে উঠেনি, পর ও কি করবে, আমি কোন মাদ্রাসায় গেলে পোলা ছাত্ররা আমার বলবে যে আমাদের ছাত্র ভাই পোলা, মানে এরকম হয়তো শেষে ও নটর ডেম কলেজে গিয়ে ভর্তি হয়েছে। চলো আর তুমি আচ্ছা আচ্ছা দেখো এরা এত আলিয়া ওলারা এখানে আছে আমার তো খবরও নাই, কিন্তু আল্লাহ তাআলার শুকর যে আমি বিষয়ে বিশদ বয়ান না দিলে এরা বলতো যে বায়াসিত আসছে আমাদের বিরুদ্ধে তো বক্তৃতা করতেছে। আলিয়ার অনেক ওলামারও আমার কাছে বায়াত, সরসিনারও কোন কোন ওলামায় অনেক বিভিন্ন ওলামায় কারাম আমার কাছে বায়াত, চরমোনাইরও আছে সরসিনারও আছে টুমচর নোয়াখালীর টুমচরেরও আছে সিলেটেরও আছে। হ্যাঁ সাইকুল ইসলাম প্রিন্সিপাল আরো রেওয়ায়ত আছে অনেকগুলো, এক রেওয়ায়ত আছে মকতুব আলা আবওয়াবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আর আল্লাহ নামের জিকির, প্রথমবার আল্লাহ বললে একবার জাল্লা জালালুহু বলা, আল্লাহ আল্লাহ জিকির একশো বার দুইশো বার তিনশো বার না মহব্বতের সাথে আজমতের সাথে, এরপরে দুরুদ শরীফ একশো বার দুরুদ শরীফ, আর সকাল সন্ধ্যার কিছু মামুলাত যে সূরা তওবার শেষ আয়াত হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সাত বার হাদিস শরীফে আছে, হ্যাঁ এবং সূরা হাশর শেষ তিনি আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে শেষ পর্যন্ত একবার, শুরুতে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে না, প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে তৌফিক দান কবুল করে। ওখানে দাওয়াত ছিল বয়ান, অনেক সুদী সমাজের বয়ান, সব উচ্চশিক্ষিত লোকজন সান্ধার কি মিলনায়তনের ভিতরে ছিল। এটা বয়ান হয়েছে, বিরিয়ানি খাওয়া হয়েছে এত জবরদস্ত খুশবু, কি টাটকা গরম বিরিয়ানি ঝোনা মজায় এসে একদম সব মানুষ খায় মস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাইলাম, খুব খুশি হইলাম। পরে ভাবলাম যে আল্লাহ করে এক কাপ চা খাওয়াই দিলি, কোন খবর নেই। পরে কিছুক্ষণ বসে থেকে পরে বললাম যে চলি মেহরবানি, ফের ইনশাআল্লাহ আবার আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো, দাওয়াত দিব, খুব মহব্বত করে। পরে আসছি, রওনা হয়ে আসছি, আল্লাহর কি ইচ্ছা জানি না, সেদিন এমন প্রচন্ড জ্যাম রাস্তাতে, সে যেখানে আমরা এই রাত হয়তো একটার মধ্যে চলে আসা, বারোটা একটার মধ্যে না এসে পড়বো, সেদিন খানকায় পৌঁছতে পৌঁছতে তিনটা বাজছে। ওই আইসার টিকিট দিকে জ্যামের মধ্যে আটকে পড়ে আছি না, তুমি গেছিলে সুরজ, কে গেছিল মনে নেই। পরে ওইদিকে ভাবছিলাম যে যা না খাওয়াইছে না খাওয়াইছে, এক দৌড়ে খানকায় গিয়া কতক্ষণ গিয়ে খাবো, এখন তো যাইতেও পারলাম না আটকে পড়ে। পরে সারা রাস্তা এত কষ্ট, দৌড় বিরিয়ানির জন্য দোয়া করবো না কোনটা করবো। এই রোজিগুলো আছে না, ওরা দাওয়াত দিছিল থানবিকে, মিয়া আশরাফ আলী পানি পিও তো ঠান্ডা পিও, গরমের দিনে যখন পানি খাবে ঠান্ডা পানি খায়, পানি পিও তো ঠান্ডা পিও, তাকে হার বুনে মুহ সে শুক্র নিকলে।